শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন সকাল 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
সুইস প্রেসিডেন্ট 4 দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। মিয়ানমারের সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ তার এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে ঢাকায় সুইস দূতাবাস জানিয়েছে।
মতিউর রহমান চৌধুরী।
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা বিল নিয়ে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কাজী রিয়াজুল হকের কাছে একটি খোলা চিঠি দিয়েছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন ও হিউম্যান রাইটস ওয়াচ সহ শীর্ষস্থানীয় 10টি মানবাধিকার সংস্থা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পশ্চিম আফ্রিকার গিনি উপকূলের বেনিন থেকে 22 জন ভারতীয়কে নিয়ে নিখোঁজ হয়েছে একটি তেলের ট্যাঙ্কার। স্থানীয় ভারতীয় আধিকারিকরা এ ব্যাপারে নাইজেরিয়া প্রশাসনের সাহায্য চেয়েছে।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সারাকেব শহরের কাছে একটি রুশ যুদ্ধ বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি সিরিয়ান বিদ্রোহী গ্রুপ। যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার নিশ্চিত করে। তারা বলেছে বিমান চালক প্যারাস্যুটে মাটিতে নামার পর বিদ্রোহীরা তাকে হত্যা করে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বিমান চালক রাশিয়ায় তৈরি 2 ইঞ্জিন বিশিষ্ট SU-25 জেট, যেটি বেশ নিচ দিয়ে উঠতে পারে, সেটি চালাচ্ছিল যখন বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বহু প্রত্যক্ষদর্শী বলেছেন বিমান চালক বিদ্রোহী যারা তাকে ধরতে চেষ্টা করে তাদের লক্ষ্য করে গুলি চালান এবং তখনই তিনি নিহত হন। বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শাম রুশ যুদ্ধ বিমান ভূপাতিত করার দায় স্বীকার করে। তারা তাদের ইবা সংবাদ সংস্থার ওয়েবসাইটে আগুন ধরে যাওয়া বিমানের ভিডিও পোস্ট করে। তুরস্কের সামরিক বাহিনী থেকে বলা হয় সিরিয়ার উত্তরাঞ্চলে সিরিয়ান মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে তাদের অভিযানে শনিবার তাদের সবচাইতে মারাত্মক ক্ষতি হয়। শনিবার 7 সৈনিক নিহত হন। আফরিন এলাকায় 5 সৈনিক প্রাণ হারায় যখন তাদের ট্যাঙ্কের ওপর হামলা হয়। তার আগে একই দিনে 2 সেনা নিহত হন। একজন নিহত হন যেখানে ট্যাঙ্কের ওপর আক্রমণ হয় তারই কাছে, আরেকজন নিহত হন সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্তে। তুরস্ক বলেছে পাল্টা জবাবে তুর্কি যুদ্ধবিমান যে এলাকা থেকে তাদের ট্যাঙ্কের ওপর আক্রমণ চালানো হয় সেই এলাকায় কুর্দি লক্ষ্যস্থলে হামলা চালানো হয়। কর্মকর্তারা বলেছেন আমেরিকার দক্ষিণাঞ্চলের সাউথ ক্যারোলাইনা রাজ্যে রবিবার খুব ভোরে অ্যামট্রাক যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে এবং তাতে 2 জন নিহত হয়, আহত হয় অন্তত 70 জন। কর্তৃপক্ষ বলেছে অ্যামট্রাক ট্রেনটি নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিল যখন ট্রেনটি সাউথ ক্যারোলাইনাতে কলম্বিয়ার কাছে অন্য ট্রেনে ধাক্কা লাগায় এবং লাইনচ্যুত হয়। অ্যামট্রাক কর্মকর্তারা বলেছেন তাদের ট্রেনে 139 যাত্রী এবং 8 সদস্যের ক্রু ছিলেন। সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আলা বার্সে 4 দিনের এক সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন। মিয়ানমার সংশ্লিষ্ট বিষয় বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ তার এ সফরের লক্ষ্য বলে জানা গেছে। সুইজারল্যান্ডের কোনো প্রেসিডেন্টের এটি প্রথম বাংলাদেশ সফর। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আলবার্সে 4 দিনের এক সরকারি সফরে রোববার ঢাকায় এসে পৌঁছেছেন। সুইজারল্যান্ডের কোনো প্রেসিডেন্টের এটি প্রথম বাংলাদেশ সফর। ঢাকায় বিশ্লেষকরা এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, এই কারণে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ জোরদার আন্তর্জাতিক সমর্থন চায়। ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে মিয়ানমারের সংকটে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং প্রভাবিত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ এবং বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতম দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার মতো 2টো বিষয় এই সফরে বিশেষ গুরুত্ব পাবে। সুইস প্রেসিডেন্ট মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন। তিনি বাংলাদেশ সফরকালে বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন। এছাড়া ঢাকায় সিভিল সোসাইটির সদস্য এবং সুইজারল্যান্ডের সাথে ব্যবসা বাণিজ্য রয়েছে এমন বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সাথেও সাক্ষাৎ করবেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা বিল নিয়ে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কাজী রিয়াজুল হকের কাছে একটি খোলা চিঠি দিয়েছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন ও হিউম্যান রাইটস ওয়াচ সহ শীর্ষস্থানীয় দশটি মানবাধিকার সংস্থা। চিঠিতে সংস্থাগুলো বলেছে, বিলটি পাশ হলে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে তা মারাত্মকভাবে খর্ব করবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা বিল নিয়ে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কাজী রিয়াজুল হকের কাছে একটি খোলা চিঠি দিয়েছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন ও হিউম্যান রাইটস ওয়াচ সহ শীর্ষস্থানীয় দশটি মানবাধিকার সংস্থা। চিঠিতে সংস্থাগুলো বলেছে, বিলটি পাশ হলে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে খর্ব করবে। শুধু তাই নয়, বিলটি একদিকে সাংবিধানিক অধিকার, অন্যদিকে আন্তর্জাতিক আইনের অধীনে বাংলাদেশের সংকল্পের উপর আঘাত হানবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে যেখানে কিনা বিতর্ক ও বৈধ গণতান্ত্রিক ভিন্ন মত প্রকাশের সুযোগ ক্রমেই সীমিত হচ্ছে, সেখানে এই বিলটি গণমাধ্যম, সুশীল সমাজ ও জনসাধারণের মত প্রকাশের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই বিল নিয়ে কয়েক বছর ধরে চলমান বিতর্ক অনুসরণ করে আসছে নিবিড়ভাবে। বর্তমান পরিস্থিতিতে বিলটির ধারাগুলোকে সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনের দৃষ্টিভঙ্গি থেকে সতর্কভাবে বিবেচনার উপর জোর দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে সহায়তা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইন মিন রাদ আল হুসেইনের ঢাকা সফর স্থগিত করায় সংস্থাগুলোর তরফে উদ্বেগ প্রকাশ করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিম আফ্রিকার গিনি উপকূলের বেনিন থেকে 22 জন ভারতীয়কে নিয়ে নিখোঁজ হয়েছে একটি তেলের ট্যাঙ্কার। স্থানীয় ভারতীয় আধিকারিকরা এ ব্যাপারে নাইজেরিয়া প্রশাসনের সাহায্য চেয়েছেন, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, মেরিন এক্সপ্রেস নামে ওই বাণিজ্যিক জাহাজের মালিক মুম্বাইয়ের অ্যাংলো ইস্টার্ন শিপিং কোম্পানি, তাতে ভারতীয় নাগরিক রয়েছেন 12 জন। 13,500 টন গ্যাসোলিন নিয়ে সেটি গিনি উপকূল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। হাইজ্যাকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাহাজটির খোঁজ পেতে নাইজেরিয়ার আবুজার ভারতীয় দূতাবাস বেনিন ও নাইজেরিয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। চালু হয়েছে 24 ঘন্টার হেল্পলাইন নম্বরও। নাইজেরিয়া সরকার সমুদ্রের সব নৌকাকে নির্দেশ দিয়েছে, ভাসমান এই ট্যাঙ্কার জাহাজকে দেখতে পেলে লন্ডনের ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর অ্যান্টি পাইরেসি রিপোর্টিং সেন্টারে তখনই খবর দিতে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারত প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি করতে বেশি আগ্রহী, কিন্তু বারংবার যদি সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান, তাহলে তার যোগ্য জবাব দিতে তৈরি ভারতও। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ তার আরেকটি রিপোর্টে।
নিরাপত্তা বাহিনীকে নয়াদিল্লির এ সম্পর্কে নির্দেশ, পাকিস্তান থেকে একটা গুলি এলে একাধিক গুলি দিয়ে তার পাল্টা জবাব দিতে হবে ভারতকে। দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় এক নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি জনসভায় আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই ভারতের প্রথম এবং প্রধান লক্ষ্য, কিন্তু জম্মু কাশ্মীরকে অশান্ত করে যেভাবে সীমান্তকে অস্থির করছে পাকিস্তান, তার পাল্টা হিসেবে কঠোর জবাব দিতে তৈরি ভারতও। এদিকে সামনেই রয়েছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। সেখানে 25 বছর শাসন চালানো বামফ্রন্ট সরকারকে নিশানা করেছেন জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য এবং মন্তব্য, এতগুলো বছর এই রাজ্যের উন্নয়নের জন্য বাম সরকার কিছুই করেনি। দারিদ্র, বেকারত্ব, আর্থিক উন্নয়ন 25 বছর আগে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই থমকে গিয়েছে। তিনি বলেন, গত 35 বছরে বাংলাকে শেষ করে দিয়েছে বামফ্রন্ট সরকার। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রবিবার চীন আমেরিকান সরকারের এক রিপোর্টের তীব্র সমালোচনা করে। চীন ওই রিপোর্টকে সম্ভাব্য পারমাণবিক প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করে এবং ওয়াশিংটনের প্রতি আমেরিকার পারমাণবিক সম্ভার হ্রাস করার আহ্বান জানায়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রেন গুও কিয়াং এক সরকারি বিবৃতিতে বলেন, চীন দৃঢ়ভাবে ওই রিপোর্টের বিরোধিতা প্রকাশ করছে। শুক্রবার পেন্টাগন 2018 পারমাণবিক পশ্চের রিভিউ NPR প্রকাশ করে। ওই রিপোর্টে পারমাণবিক আক্রমণ নিবৃত্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্র সম্ভার হালনাগাদ করার আমেরিকান পরিকল্পনার রূপরেখা দেয়া হয়। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। এবছরের শেষ নাগাদ বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে, এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠছে। প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি আবার পারস্পরিক দ্বন্দ্বে ব্যস্ত হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন। বিএনপি প্রধান খালেদা জিয়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য 6টি পূর্ব শর্ত দিয়েছেন। এমন পরিস্থিতিতে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নির্বাচন অনুষ্ঠান বিষয়ের কয়েকটি দিক বিশ্লেষণ করেছেন প্রবীণ সাংবাদিক, ইংরেজি দৈনিক দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। এর উপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
এবছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে বাতাস বইছে, এমন এক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনও আবার উত্তপ্ত। প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি পুনরায় পারস্পরিক দ্বন্দ্ব বিবাদে ব্যস্ত হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন। বিএনপি প্রধান খালেদা জিয়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য 6টি পূর্ব শর্ত দিয়েছেন। এমন পরিস্থিতিতে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নির্বাচন অনুষ্ঠান বিষয়ের কয়েকটি দিক বিশ্লেষণ করেছেন প্রবীণ সাংবাদিক এবং ঢাকার ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ।
প্রত্যেক নির্বাচনের আগে বাংলাদেশে এরকম একটা আবহ সৃষ্টি হয়, কারণ গত 4 দশকের বেশি সময় বাংলাদেশের জন্ম, এর মধ্যে কিন্তু আমরা মানে খুব পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, যেটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভব হয় না। কারণ প্রত্যেক নির্বাচনের আগে কিভাবে নির্বাচন হবে, কার অধীনে নির্বাচন হবে, এই জিনিসগুলি আমাদের রাজনৈতিক দলগুলি বসে ঐক্যমতের ভিত্তিতে রিজলভ করতে পারে নাই, সলভ করতে পারে নাই, যার ফলে প্রত্যেক নির্বাচনের আগে এরকম একটা রাক রাক ডাক ডাক মারমার একটা আওয়াজ উঠে। এবং এইগুলো নির্বাচনের আওয়াজ যেহেতু উঠেছে, এখন নির্বাচন কিভাবে হবে, কোন সরকারের অধীনে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা, সব দল নির্বাচনে যাবে কিনা, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে এটা হলো আর্লি ওয়ার্মিং আপ অফ ইলেকশনিয়ারিং আমি মনে করি। এবং এর মধ্যে দুইটি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার একটা প্রচন্ড ইচ্ছা আছে তাদের, এবং সেটা কিভাবে করবে, ফ্রি ফেয়ার ওয়েতে জনগণের সমর্থন নিয়ে করবে, না নির্বাচনটাকে ইঞ্জিনিয়ারিং করে যেভাবে চায় ওইভাবে করবে, এইটা নিয়ে সংশয় মানুষের মধ্যে আছে। নির্বাচনে বিএনপি আসবে কিনা, বিএনপি কে আসতে দিবে কিনা, বিএনপি না আসলে যে নির্বাচন হবে সেই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এগুলি নিয়ে প্রশ্ন আছে। এবং এগুলির খুব সহজ উত্তর এক কথায় কেউ বলে দিতে পারবে এখনো ওই অবস্থা আসে নাই, এখনো টু আর্লি টু প্রেডিক্ট কি হবে আমাদের। এবং তবে একটা জিনিস, বিএনপি যে 6 দফা কালকে দিয়েছে খালেদা জিয়া এই হলে নির্বাচনে যাব, এটা আমি মনে করি না যে এটা অ্যাবসলিউট, এটা হচ্ছে বার্গেনিং পয়েন্টস। এগুলিকে নিয়ে আলোচনা হতে পারে, অ্যামেন্ডমেন্ট হতে পারে, গিভ অ্যান্ড টেক হতে পারে। আবার আওয়ামী লীগও যেটা বলছে তারাও সার দিবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে আরেকটা নির্বাচন যদি 2014 5ই জানুয়ারির রিপিটেশন হয়, এইটা বাংলাদেশের রাজনীতির জন্য ক্ষতিকর হবে। গণতন্ত্র তো গেছেই, নাই বললেই চলে। তো এই এই ব্যাপারটায় এখনই কনক্লুসিভলি কিছু বলার সময় মনে হয় আসে নাই। কিন্তু একটা জিনিস হলো যে বিএনপি যদি আগেরবারের মতো নির্বাচন থেকে সরে যায় তাহলে আওয়ামী লীগ খুশি হবে, কিন্তু বিএনপি এবার সরে যাবে বলে আমার মনে হচ্ছে না। বিএনপি নির্বাচনে থাকবে যে কোনো উপায়ে, এটা এটা হলো রিয়েলিটি। এখন আওয়ামী লীগের অনেক নেতা বলছে যে বিএনপি পার্টি না আসলে কি হবে, এইগুলি আমার মনে হয় কোনো কথা না। বাস্তব কথাটা ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার বলেছেন, উনি বলেছেন যে বিএনপি কে ছাড়া তো ইনক্লুসিভ ইলেকশন হয় না, কিন্তু এটা কতটা উনি ধরে রাখতে পারবেন যে এটা ছাড়া যদি কোনো নির্বাচন হতে যায় বিএনপি কে বাদ দিয়ে সেই নির্বাচন ওনারা পরিচালনা করবেন না, ওরকম ডিটারমিনেশন এই ইলেকশন কমিশনের আছে বলে আমার মনে হয় না।
প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমদ মনে করেন, সবার অংশগ্রহণেই একটি নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশের স্বার্থেই প্রয়োজনীয় এবং জরুরি। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আজ বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বজুড়ে গুরুত্বের সাথে পালিত হচ্ছে দিনটি। প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ, অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে অনেককেই। এই রোগটির চিকিৎসা পদ্ধতি, আগাম সতর্কতা নিয়ে শাহাদাত হোসেন সবুজ কথা বলেছেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অঙ্কোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সরোয়ার আলমের সাথে।
ডক্টর সরোয়ার আলম, ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর পৃথিবীতে 90 লক্ষ মানুষ মারা যায়, এটি একটি পরিসংখ্যান। বিশ্ব ক্যান্সার দিবসটিতে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবার প্রতি যে অনুরোধ জানিয়েছে তা হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি সবাই যেন মনোযোগী হয়, তাতে করে এই রোগটি হবার সম্ভাবনা অনেক কমানো যাবে। আপনি কি আমাদের বলবেন ক্যান্সারের এই রিস্কটি কমানোর জন্য কি কি করা যায়?
ধন্যবাদ ভয়েস অব আমেরিকাকে। আমি যে স্লোগানটার কথা বলা হচ্ছে ওই স্লোগানটা একচুয়ালি এরকম যে আমি পারি এবং আমরাও পারি। এটা বাংলাদেশে এবং এটা WHO যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে গত 3 বছর এই স্লোগানটাকে ধারণ করা হচ্ছে। এটার সিগনিফিকেন্সটা হচ্ছে যে আমরা সচেতন হব, আমরা আমাদের বিভিন্ন পর্যায় থেকে, সেটা হচ্ছে যে ব্যক্তি নিজে, রোগী নিজে, রোগীর ফ্যামিলি অথবা পরিবার, রোগীর সমাজ এবং রাষ্ট্র, এই প্রত্যেকটা স্তর থেকে আমরা ক্যান্সারের ব্যাপারে সচেতন হব এবং ক্যান্সার রোগীদের যে যার অবস্থান থেকে আমরা সহায়তা করব এবং সহানুভূতি থাকবে। তো যে কথাটা বললেন সেটা হচ্ছে যে আমরা 7টা সতর্কতামূলক সাইন, যেটাকে বলি সতর্কতামূলক চিহ্ন, সেগুলোর ব্যাপারে রোগীদেরকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সচেতনামূলক প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং আমাদের সেমিনার এবং আমাদের মিডিয়াতে যখন আমরা কথা বলি তখন এই 7টা সতর্কতামূলক সাইনের কথা বলি। সেই 7টা সতর্কতামূলক সাইন হচ্ছে মলমূত্র ত্যাগের অভ্যাস অস্বাভাবিক হয়ে পরিবর্তন, সেটা যদি কোনো সময় কোনো ব্যক্তি বা কোনো রোগী অথবা তার ফ্যামিলি অথবা সে নিজে যদি সচেতন ভাবে এটা খেয়াল করে যে মলমূত্র ত্যাগের অভ্যাসে কোনো পরিবর্তন হচ্ছে। তারপরে দ্বিতীয় যে ক্যান্সার শনাক্তকরণের যে লক্ষণ সেটা হচ্ছে যে কোনো ক্ষত স্বাভাবিকভাবে ছেড়ে না ওঠা, যেটা কাম্য সময়ে 7 দিন 5 দিন ওই সময়ে এটা ছেড়ে ওঠার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে সেটা 1 মাস পার হয়ে যাচ্ছে ক্ষতটা সোজাচ্ছে না। ইট শুড বি নোটিফাইবল টু হিজ লোকাল ফিজিশিয়ান অথবা অন্য একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া। তৃতীয় যে পয়েন্টটা আসে সেটা হচ্ছিল শরীরের কোথাও অস্বাভাবিক রক্তক্ষরণ হওয়া। ধরা যাক একটা ইঞ্জুরি হইলো, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটা তো সাময়িক ব্যাপার, সেটা হতে পারে জাস্ট একটা 1 ঘন্টা আধা ঘন্টা 5 মিনিট সেরকম, কিন্তু তার একটা ব্লিডিং হচ্ছে, সেটা হচ্ছিল পারেক্টাল ব্লিডিং, অর্থাৎ পায়ুপথে তার রক্ত যাচ্ছে, প্রায় সেই ঘটনাটা ঘটে। ডেফিনেটলি এটা একটা অস্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু শুড বি ইনভেস্টিগেটেড। আরেকটা আমি পয়েন্ট এখানে আনতেই হবে যে ব্রেস্টে অথবা শরীরের কোথাও যদি কোনো ধরনের চাকা, সেই চাকাটা আস্তে আস্তে বড় হচ্ছে, আনইউজুয়াল হচ্ছে এবং মানে সমস্যা তৈরি করতেছে এবং এটা দৃশ্যমান হচ্ছে, বেশি করে শক্ত হচ্ছে, এই ধরনের যদি কোনো চাকা ব্রেস্ট এবং ব্রেস্টের বাইরেও যদি শরীরে অন্য কোথাও যদি আমাদের চোখে পড়ে, ইট শুড বি অর ইট মাস্ট বি ইভালুয়েটেড।
ভয়েস অফ আমেরিকার আমাদের প্রতিবেদক লিসা স্লাইন, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অফিসার যিনি ক্যান্সার কন্ট্রোল বিভাগটি দেখছেন, মিস্টার অ্যান্ড্রুর সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ক্যান্সার, আপনি যে সমস্ত উপসর্গগুলো কথা বললেন যে ক্যান্সার হবার আগে আগে থেকে যদি প্রিকশন নেওয়া যায়, ব্যবস্থা নেওয়া যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো দেশগুলোতে, আপনি জানেন যে ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, তো সেই ক্ষেত্রে আগাম ব্যবস্থা অনেক বেশি সাহায্য করে। কিন্তু বর্তমানে এই ক্যান্সার নিয়ে অনেক গবেষণা চলছে, এর কিভাবে নিরাময় করা যায়, এবং আপনি ওতপ্রোতভাবে এই চিকিৎসা পদ্ধতির সাথে জড়িত, এবং কেমোথেরাপি হচ্ছে এই রোগটির চিকিৎসায় ব্যবহৃত অনেক পুরনো একটি পদ্ধতি, সর্বশেষ এর পাশাপাশি অন্য কোনো চিকিৎসা পদ্ধতি কি বেরিয়েছে?
জি, থ্যাংক ইউ। আপনি যে কথাটা বলছেন এই কথাটা কিন্তু একটু মডিফাই করতে হবে। সেটা হচ্ছে কেমোথেরাপি, আমাদের এজ এ হোল যে ক্যান্সারের ট্রিটমেন্টের ইতিহাসে কিন্তু তিনটা মেইন মডালিটি বা পদ্ধতি কিন্তু এখন পর্যন্ত সেই শুরু থেকে আছে। সেটা হচ্ছে হলো যে যদি কোনো ক্যান্সার অপারেবল হয়, অপারেশন করার মতো হয়, তাহলে অপারেশন করা, তারপরে প্রয়োজন অনুযায়ী কেমোথেরাপি প্রয়োগ করা এবং রেডিওথেরাপি সেটাও প্রয়োগ করা। এখন এইগুলো হচ্ছে এমন একটা মানে ইন্টার রিলেটেড, কখনো কখনো দেখা যায় যে অপারেশনের আগে কেমোথেরাপি দিয়ে নিতে হয়, সেটাকে আমরা নিয়ে যাবেন কেমোথেরাপি পড়ি, আবার কখনো কখনো দেখা যায় যে অপারেশনের পরে কেমোথেরাপি দিতে হয়, আবার কখনো কখনো দেখা যায় যে কন্ডিশনটা এমন যে অপারেশন করাই যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলি প্যালিয়েটিভ কেমোথেরাপি আমরা শুরু থেকেই দিই, এরকম কন্ডিশনও কখনো কখনো হয়। আর হচ্ছে যেটা আপনি বললেন, এখানে একটু আমি আপনাকে একটু সংশোধন করে দিতে চাচ্ছি, যে কেমোথেরাপি কিন্তু ঠিক কেমোথেরাপির হিস্ট্রিটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 এর পরে, এটা হিস্ট্রিটা এরকম যে ওই নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ওই মাস্টার্ড গ্যাস ইউজ করা হয়, পরে দেখা যায় যে মাস্টার্ড গ্যাস যেটা সেটা কিন্তু একটা কেমোথেরাপিটিক ভ্যালু আছে। পরবর্তীতে 50 বছর থেকে কেমোথেরাপির শুরুটা হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখন নিউ ইয়র্ক এত ড্রাগস আসছে প্রতিদিনই, আমরা কিন্তু নিজেরাই অনেক সময় হিমশিম খেয়ে যাই যে এত ড্রাগ আমরা কিভাবে প্রয়োগ করবো। এবং এখানে একটা কথা না বললেই নয়, যতই দিন যাচ্ছে কেমোথেরাপিটিক এজেন্ট ততই বেরোচ্ছে এবং কস্টিংটা বেড়ে যাচ্ছে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড কনসার্ন।
পরিসংখ্যান রয়েছে, হয়তো পরিসংখ্যানটি সঠিক নয়, বাংলাদেশে 15 লাখের ও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত, এবং প্রতি বছরই আপনি দেখছেন যে অনেক রোগী আসছে। তো বাংলাদেশের খুব সাধারণ মানুষরা, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষরাও কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসছেন। তো তাদের আর্থিক অবস্থা আপনি জানেন যে সেরকম সচ্ছল নয়, অনেকে সহায় সম্বলহীনও। তো এই মানুষগুলো কতটুকু চিকিৎসা সুবিধা পাচ্ছে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে?
জি, ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারটা আমি একটু মানে আমার ব্যক্তিগতভাবে একটু হতাশা ব্যক্ত করছি। সেটা হচ্ছে যে বলা হয় যে প্রতি 2 লাখ মানুষের জন্য একটা রেডিওথেরাপি মেশিন বা লাইনাক মেশিন অথবা রেডিওথেরাপি সেন্টার থাকতে পারে। আনফরচুনেটলি এখন মানে যথেষ্ট যন্ত্রপাতি সহকারে রেডিওথেরাপি সেন্টার সরকারি পর্যায়ে অত্যন্ত সীমিত। আমাদের পুরাতন আটা মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট যেটা মহাখালীতে NICRS, এইগুলাতে এই ফেসিলিটিস গুলো রয়ে গেছে, সেটা একেবারেই অপ্রতুল। আমরা মনে করি যে বর্তমান সরকার এই ব্যাপারে অত্যন্ত সচেতন। মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগতভাবে ক্যান্সার ট্রিটমেন্টের উন্নয়ন এবং সেবার পরিসর বাড়ানোর জন্য অত্যন্ত সচেতন। উনি সরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের একটা ফসল হচ্ছে যেমন আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উনি লাইনাক মেশিন এবং অন্যান্য যে যন্ত্রপাতি সেটা তার নিজস্ব ফান্ড থেকে উনি বরাদ্দ দিয়ে আমাদেরকে গণ্য করছেন, এবং আমরা আশা করছি যে আমরা এই বছরই মেশিনটা প্রক্রিয়মান দেখব। এছাড়া উনি ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে ক্যান্সার জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে আরেকটা বহু বেডের ক্যান্সার হাসপাতাল নেওয়ার উদ্যোগ করছেন। এটার স্থান অলরেডি নির্ধারণ হয়ে গেছে এবং এটার জন্য একমেকে
ভারতের
আহমেদাবাদের বর্জ্য সংগ্রহ করার পর তা বিক্রি করে জীবিকা নির্বাহকারী বেশ কিছু নারীকে সংগঠিত করে প্রথমে সমবায় সমিতি এবং পরে গীতাঞ্জলি নামে নারী পরিচালিত সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান সফল হয়। তার আলোকে বিশ্বের অন্যান্য দেশে তা কিভাবে মডেল হতে পারে সেই বিষয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট। সেলিম হোসেন জানাচ্ছেন বিস্তারিত।
ইয়ামেনি পারেখ নামের ভারতের আহমেদাবাদের এক নারী বর্জ্য সংগ্রহ করে বিক্রি করে সংসার চালাতেন। 1995 সালে সেবা নামের এক সংগঠনের কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে তিনি তার মতো বেশ কয়েকজন বর্জ্য সংগ্রহকারীদেরকে জোগাড় করে একটি সমবায় সমিতি গঠন করেন। পরে তা গীতাঞ্জলি নামে ব্যবসা প্রতিষ্ঠানে রূপ নেয়। গীতাঞ্জলির প্রধান ইয়ামিনি পারেখ জানান একজন নারী কিভাবে স্বাবলম্বী হয় গীতাঞ্জলিতে যোগ দিয়ে।
গীতাঞ্জলি মে জো এক আজাদি তো বহনো কো এ মিলতি হ্যায় কে এক আজাদি তো মিলি হ্যায় দুসরি আজাদি হ্যায় ওয়ো আর্থিক আজাদি।
গীতাঞ্জলিতে এসে প্রথমত একজন নারীর বর্জ্যকুড়ানি জীবন থেকে মুক্তি পাওয়া যায়, দ্বিতীয়ত অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসে। আমরা চাই সবার স্থায়ী রোজগারের ব্যবস্থা হোক।
ইয়ামিনি পারেখ আরো বলেন,
ওর যে বেনো গীতাঞ্জলি মে কাম করে ওই বেনো যে কাগজ চুনতি হ্যায় ওই বেনো কে ভবিষ্য আমারা এসা সোচ হই বেনো কে মিল হো ওর বেনো আপনি স্থায়ী রোজগারি কমা সকে। অভি যে 50 বেনে কমা রই হ্যা উসমে হম বড়ানে কা সোচ রে হ্যাঁ 5,000 বেনো তক পৌঁছে আর জ্যাদা সে জ্যাদা অর্ডার মিলে তো বেনো কা।
গীতাঞ্জলিতে কাজ যারা করবে তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই ভাবছি। এখন এখানে 50 জন আছি আমরা, এই সংখ্যা 5,000 জন হবে, এই লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি। আমরা এটা নিশ্চিত করতে চাই এখানে সবাই ভালো আয় করুক, ভালোভাবে সংসার চালাতে পারুক।
গীতাঞ্জলিকে সমবায় সমিতি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়তা করে ভারতের সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন সেবা 1995 সালে। আহমেদাবাদের বর্জ্যকুড়ানি নারীদের সেই সমবায় সমিতি আরও সংগঠিত আকারে করবার জন্যে ছক করে দেওয়া হয়। গীতাঞ্জলিকে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান করা হয়, সংগৃহীত বর্জ্য বাইরে বিক্রি না করে সেবার সহায়তায় তা রিসাইকেল করে স্টেশনারি পণ্য তৈরি করে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে বিক্রি শুরু করা হয়। আরও পরে গীতাঞ্জলি ভারতের পণ্য যুক্তরাষ্ট্রের স্টেপল, IBM, গোল্ডম্যান স্যাক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানে বিক্রি শুরু করেন। সেবার প্রধান বলেন,
I think it is because of this that Gitanjali is what it is today. It is these young waste collectors who are experiencing the economic freedom. For Seva, this is bringing the informal sector women workers and their economic organization.
Gitanjali aaj je obosthane pouncheche eta sombhob hoyeche oi sob drirho monobol sampanno narir oikantik protishtha jate tara অর্থনৈতিক দুরবস্থা ফেরাতে অনবরত যুদ্ধ করে চলেছেন। সেবা তাদেরকে অনানুষ্ঠানিক শ্রম খাত থেকে আনুষ্ঠানিক শ্রম খাতে এনে দিয়েছে। এই যা
গীতাঞ্জলি সফল হতে থাকে এবং সেই বর্জ্য সংগ্রহকারী নারীদের জীবনে স্বচ্ছলতা আসে, জীবন আচরণ, জীবন মান পাল্টে যায়। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের টার্নিং ট্র্যাশ ইন্টু সোশ্যাল ভ্যালু, ক্যান এ প্রাইভেট সেক্টর মডেল ওয়ার্ক ফর পুয়ার উইমেন ইন ইন্ডিয়া নামের আলোচনা অনুষ্ঠানে গীতাঞ্জলির উদাহরণকে ভিত্তি করে বক্তারা বলেন, নারীদেরকে ঘরের বাইরে এনে ক্ষমতায়ন করা গেলে, কাজের ক্ষেত্র নির্ধারণ করে দিতে পারলে তারা নিশ্চয় সফল হবেন। গীতাঞ্জলি তার অন্যতম একটি উদাহরণ। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাইরা বুভিনিচ গীতাঞ্জলি সৃষ্টির পটভূমি তুলে ধরে যেমনটি বলেন,
গীতাঞ্জলি has resulted in an amazing social value for women. And the social value, I think, is based first on full employment. I mean, these women are fully employed and they are economically self-reliant and they're incredibly proud on being business owners. They're not workers, they're not employees, they're owners. And that they will say that all the time.
গীতাঞ্জলি দারুণ সামাজিক মূল্যবোধ সৃষ্টি করেছে নারীদের মধ্যে। তারা চাকুরিজীবী, তারা সচ্ছল, তারা গর্বিত যে তারা কর্মী নন মালিক। তারা আয় করেন অনেক ভালো, $38 থেকে $60 আয় করেন দিনে।
বুভিনিচ আরো বলেন,
You know, all the women we interviewed and all the questionnaires all had been waste pickers. They had been in informal sector, they had just gone out. Suddenly they're in an assembly line working environment.
তাদের পরিবর্তন দারুণ। বর্জ্য সংগ্রহকারী থেকে ব্যবসার মালিক, এখন তারা অফিসে কাজ করছেন, বাড়িতে নয়। তারা অড জব আর করেন না, অনানুষ্ঠানিক খাতে কাজও করে না।
ভুবিনীজ বলেন,
they have amazingly transformed their occupation. I mean, these were waste pickers and they work in the workplace, they don't work at home. And they have adapted themselves incredibly well. And I think that this is partly because of the self-screening.
গীতাঞ্জলির নারীরা মনে করছেন আমাদেরকে আর লুকিয়ে থাকতে হবে না, পরিচয়তে আপত্তি করতে হবে না, মর্যাদার সঙ্গে সামাজিক সাহায্য নিয়ে অফিসে কাজ করি আমরা, এখন আর আমরা বর্জ্য কুড়ানি নই। এই সবই সম্ভব হয়েছে তাদের ঐকান্তিক ইচ্ছের কারণে।
আলোচনা অনুষ্ঠানে গীতাঞ্জলির কাজকর্ম এবং সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে বক্তারা বলেন, বিশ্বব্যাপী কাজের অনানুষ্ঠানিক খাত যাকে আমরা অর্জব বলি, সেসব স্থানে বিশ্বব্যাপী নারী শ্রমের আধিক্য লক্ষণীয়। কোনো কোনো ক্ষেত্রে তা ভয়াবহ মাত্রায়, অনেক ক্ষেত্রে স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ। নিতান্ত অসহায় হলে সেই কাজ করে অনেকে অনেক কষ্ট সমস্যা সহ্য করে, সেসব কাজ করে কোনো মতে ঘর সংসার চালানো, সন্তানদের মুখে খাবার তুলে দেন তারা। বক্তারা বিশ্বের অন্যান্য দেশেও গীতাঞ্জলির উদাহরণ কিভাবে কাজে লাগতে পারে তা নিয়ে কথা বলেন। নারীদের স্বাবলম্বী হওয়ার বাধাগুলো কী, কীভাবে তা দূর করা যায় তা নিয়েও মত প্রকাশ করেন আলোচকরা। উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন অ্যাকসেন্টার নামের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা নেদ্রা ডিকসন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের লিঙ্গ বিষয়ক প্রধান, উই কানেক্ট ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট, সিইও এবং কোফাউন্ডার এলিজাবেথ ভাস্কুয়েস, জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটির এক্সিকিউটিভ ডাইরেক্টর মেলানি ভার্ভিয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজেশ মারচান্দানি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ওয়াশিংটন সফররত পাঁচজন শ্রীলঙ্কান সাংবাদিক সম্প্রতি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে আসেন। বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা, শ্রীলঙ্কা এবং দক্ষিণ এশিয়ার অবস্থাসহ সাংবাদিকতার নানান বিষয় নিয়ে সেলিম হোসেন এবং রোকেয়া হায়দার কথা বলেন তাদের সাথে।
বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে যুক্তরাষ্ট্র সফররত শ্রীলঙ্কার সাংবাদিকদের কাছে তাদের ভাবনা বা মতামত জানতে চাইলে একে একে তারা কথা বললেন। ফ্রিল্যান্স সাংবাদিক দানেশি ইয়াতাবারা যেমন বললেন,
মাই নেম ইজ দানেশি ইয়াতাবারা, আই এম আ ফ্রিল্যান্স জার্নালিস্ট ইন শ্রীলঙ্কা। ইট হ্যাজ অলওয়েজ বিন আ কোয়েশ্চেন অ্যান্ড আ নেভার এন্ডিং ওয়ান, অ্যান্ড ইট স্টিল কন্টিনিউজ ইন এভরি কর্নার দ্য ফাইট ফর ফ্রিডম অফ এক্সপ্রেশন, সো ডাজ ইন শ্রীলঙ্কা।
গণমাধ্যমের স্বাধীনতা বিষয়টি শ্রীলঙ্কাতে প্রশ্নবিদ্ধ, এর শেষ নেই, সেখানেও চলছে এর বিরুদ্ধে সাংবাদিকদের যুদ্ধ।
উইজিয়া নিউজ পেপারসের বাণিজ্য এবং পররাষ্ট্র সম্পাদক শামিলা পেরেরাও বললেন একই কথা।
হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স?
মাই নেম ইজ শামিলা পেরেরা, ডিপিউটি এডিটর, উইজিয়া নিউজ পেপারস লিমিটেড। আই থিঙ্ক অলসো ইট হ্যাজ আ কোয়েশ্চেন ইন শ্রীলঙ্কান জার্নালিস্ট অলসো ফাইট ফর দ্যাট, সো আই থিঙ্ক ইট মে বি আ গুড, উই হোপ দ্যাট ইট উইল we have a good answer for that.
বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে শ্রীলঙ্কায় সকলের মনেই একই প্রশ্ন এবং তারা এর বিরুদ্ধে যুদ্ধ করে চলছেন।
যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতা কেমন সে প্রশ্নে শ্রীলঙ্কার স্থানীয় পত্রিকা রাভায়ার উপসম্পাদক লাসান্তা রুনাগে যেমন বললেন,
মাই নেম ইজ লাসান্তা রুনাগে, আই এম আ ডিপিউটি এডিটর ইন শ্রীলঙ্কান লোকাল ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার রাভায়া। So early to our experience in US journalist practice, I see all the facilities are
তিনি বললেন, মাত্র আসলাম এখানে, এখনই এ নিয়ে মন্তব্য করতে চাই না, তবে এখানকার সাংবাদিকদের কাজের সুযোগ সুবিধা অনেক বেশি।
থিনাকারন নামের একটি পত্রিকার সাংবাদিক মহেশ্বরন প্রসাদ একই প্রশ্নে তিনি বললেন,
মহেশ্বরন প্রসাদ, journalist from Thinakaran, it's a Tamil national daily newspaper. There's a early to comment about the experience about the journalist, but I am wondering because they have all facilities and fully digitalized facilities and they have a freedom. I think they have a freedom than a Sri Lankan journalist. That's a good experience and I think they have a good environment to work in free hand and they have press freedom.
এখনই এ নিয়ে মন্তব্য করতে চাই না, তবে এখানে তথ্য প্রযুক্তির যত আধুনিক সুবিধা তার সবই সাংবাদিকরা পান, আর এখানকার গণমাধ্যমগুলো শ্রীলঙ্কার তুলনায় অনেক স্বাধীন বলে মনে হয়েছে, কাজের পরিবেশটাও অনেক সুন্দর।
ব্রডকাস্টার ইন্দ্রজিৎ তিনি বললেন,
মাই নেম ইজ ইন্দ্রজিৎ, আই এম ওয়ার্কিং ফর ওয়ান অফ দ্য রেডিও চ্যানেল ফর তামিল।
thing in Sri Lanka after the compare with Sri Lanka. I already 2006 I went to the Denmark and I enjoyed that press freedom there. In comparing with Sri Lanka, there is some sort of press freedom after the 2009.
শ্রী লঙ্কার সঙ্গে তুলনা করলে বলা যায় 2006 সালে আমি ডেনমার্ক সফর করি, সেখানে সাংবাদিকরা অনেক স্বাধীন। শ্রীলঙ্কা এখন অবশ্য কিছুটা এখন ভালো অবস্থা, 2009 সাল থেকে কিছুটা পরিবর্তন হচ্ছে। রোহিঙ্গা সংকট বিষয়ে তাদের মতামত জানতে চাইলে দানেশি ইয়াতাওয়ারা বলেন,
শ্রীলঙ্কা ডাজ নট হ্যাভ মাচ অফ ইনভলভমেন্ট ইন ইট আদার দ্যান গিভিং সেফ শেল্টার আনটিল দে আর সেফলি লোকেটেড. So Sri Lanka is not much involved in that, and Rohingya issue again up here local experience.
Sri Lanka jodio Rohingya bishoye otota jorito noy, tobe onek Rohingya ke tara ashray diyeche. Sri Lanka ekhon oneke ashray deyar chesta korche.
Temporary
sheltering. So we never had a chance to, you know, have an interaction with them. So I mean, so everything what we read is only what we know, yeah, not specific.
But do you think the problem going on between Bangladesh and Myanmar, it should be solved, or how
definitely
it can be solved?
Definitely, because it's anyway, whatever the end, it's people are suffering and they're losing their livelihood, they're losing their place to live.
সাময়িক একটা ব্যবস্থা করছে কিছু শরণার্থীর, তবে তারা মনে করেন সংকটের সমাধান প্রয়োজন। মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, এর শেষ হওয়া দরকার, এর একটা অর্থপূর্ণ সমাধান হওয়া দরকার।
যুক্তরাষ্ট্রের এই বিনিময় কর্মসূচিতে অংশ নিয়ে তারা মনে করেন শ্রীলঙ্কায় ফিরে গিয়ে এই অভিজ্ঞতা তাদের অনেক কাজে লাগবে। এখানকার অভিজ্ঞতা নিয়ে শ্রীলঙ্কায় তারা তদন্ত সাংবাদিকতা সহ নানান বিষয়ে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। সুশাসন, গণতন্ত্র এবং শ্রীলঙ্কার জন্য অবশ্যই এগুলো কাজে লাগবে বলে তারা মনে করেন।
Actually, I think it's a extremely good exchange program. It actually widens the scope that we see, because when we start keep on working in a place, we tend to get tightened into a frame, and these opportunities loosen our thoughts and widen our horizon. And there's a lot of things I think we are hoping to extract with the face-to-face interaction of journalists here. And there are a lot of good practices, investigative journalism, how it relates to the community, how community can support investigative journalism, how beneficial, how can we make it more beneficial for the society, make it a service.
সামাজিক মাধ্যম সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক। পত্রিকা, টেলিভিশন, রেডিওর মতো গণমাধ্যম সামাজিক মাধ্যমের কারণে ক্ষতিগ্রস্ত হয় কি না, এ প্রশ্নে তারা বললেন,
According to the I'm working for the print media, that's we have a very challenge of that, because we have to compete with the websites and all, and electronic media and the social media is very, to say, it's very competitive for us. Because we are going to print the news on another day, but when someone happens, something happens, they will get in the seconds in through the social media. Yeah. So we have to do more follow-ups.
Right.
There's a very very
social media is not a problem, mm-hmm. but it's inevitable.
Yeah.
It's a phase of evolution of this society and the world. So media has to be flexible in adjusting to it, which is not a big issue.
Yeah,
it's just being flexible.
I think every news before the broadcasting, right? We have to check WH, mm-hmm. right? That's the component. But social media, there is no any.
That's the only exception.
That's the big problem.
Thank you. Sri Lankan context is a big, big caution. So accurate and responsible team.
No control over social media.
এটা গণমাধ্যমের পাশাপাশি চলবে। আমাদেরকে তার সুফল ব্যবহার করবার চেষ্টা করতে হবে। সামাজিক মাধ্যম অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী।
তবে এই মাধ্যমের খবরের সত্যতা সম্পর্কে প্রশ্ন আছে, আর তাই তাদের সূত্র সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে হবে। কারণ সামাজিক মাধ্যমের নিয়ন্ত্রণ কারো হাতে তো নেই, যে কোনো সময়ে যে কোনো খবর যে কেউই দিয়ে দিতে পারেন। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 35তম পর্ব, রচনা উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাত এই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। আমরা গত সপ্তাহের অনুষ্ঠানে যে কথাটি বলার চেষ্টা করেছিলাম যে সাম্প্রতিক সময়গুলোতে বৈদ্যুতিন প্রযুক্তির প্রভূত উন্নয়নের পাশাপাশি এমন কিছু কিছু জায়গা আছে যেখানে এই বিশাল অগ্রগতি অপব্যবহৃত হচ্ছে। এমনি একটি স্থান উগ্রবাদ। উগ্রবাদীরা আধুনিক জ্ঞান বিজ্ঞানকে স্বীকৃতি দিতে চায় না। তাদের সব অনুভূতি বৃত্তাবদ্ধ থাকে শত শত বছর আগে। কিন্তু পরিহাসের বিষয় হচ্ছে যে এই সমস্ত তত্ত্ব ও তথ্য প্রচার ও প্রসারের মাধ্যম হিসেবে তারা ব্যবহার করে আধুনিক যোগাযোগের মাধ্যমগুলোকেও। কিন্তু বিষয়টি কেবলমাত্র সীমিত নয় বৈদ্যুতিন বিশ্বে। ভিন্ন ভিন্ন মত ও পথের মধ্যকার সশস্ত্র সংঘাত উৎসাহিত করছে উগ্রবাদকে। বর্তমান বিশ্বের এই সাংঘাতিক সংঘাতের চালচিত্র তুলে ধরেছেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর ওম প্রকাশ মিশ্র।
এই যে আর্মড কনফ্লিক্ট যেটা হচ্ছে সমস্ত জায়গায়, তার একটা রাজনৈতিক দিক রয়েছে। অর্থাৎ ক্ষমতাকে কেন্দ্র করে আজকে সংঘর্ষ হচ্ছে। আজকে বিভিন্ন দেশগুলির মধ্যে যে সংঘর্ষের জায়গাগুলি, সেগুলি কিন্তু অনেকটাই বলতে গেলে কমে এসেছে। মানে ইন্টারন্যাশনাল ওয়ার আজকাল বিশেষ দেখা যাচ্ছে না, কিন্তু ইন্ট্রানেশন ওয়ার, অর্থাৎ একটি রাজ্যের মধ্যে, একটি রাষ্ট্রের মধ্যেই নানা রকমের ঘাত প্রতিঘাতের ফলে দেখা যাচ্ছে যে আমরা আজকাল বলি বা চিহ্নিত করি যে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, যেখানে সিভিলিয়ানরা যারা সরাসরি মিলিটারির সঙ্গে যুক্ত নন, যারা আর্ম ফোর্সেস এর পার্ট না, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারাই কিন্তু এই সমস্ত অনেক ক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন রকম সংগঠনগুলির সঙ্গে যুক্ত রয়েছেন, যার রাজনৈতিক উদ্দেশ্য আছে অনেক জায়গায় স্বায়ত্ত শাসনের জন্য, অনেক জায়গায় তাদের কিছু দাবি পূরণের লক্ষ্যে, আর বেশ কিছু জায়গায় অবশ্যই নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যে। তাহলে ধর্মের কারণে এবং রাজনৈতিক বিভিন্নতার কারণে আমরা দেখছি যে উগ্রবাদ বেড়ে চলেছে এবং একরকমের এক্সট্রিমিজম পৃথিবীর বিভিন্ন প্রান্তকে সেটা গ্রাস করেছে। এবং তার ফলে কিন্তু আজকে প্রায় 6.5 কোটি মানুষ সারা পৃথিবীতে তারা কিন্তু ডিসপ্লেসড হয়ে আছেন, অর্থাৎ হয় রেফিউজি হয়ে আছেন অন্য দেশে তারা শরণার্থী হিসাবে, বা নিজের দেশে তারা ইন্টারনালি ডিসপ্লেসড হয়ে আছেন। এটা একটা দিক, অন্যান্য আরো দিকগুলি রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলি হচ্ছে যে ধর্মের মধ্যেই ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের অবস্থিতি।
এই যে অধ্যাপক মিশ্র বলছিলেন যে এখন সংঘাত কেবলমাত্র আন্তদেশীয় নয়, অন্তর্দেশীয় বটে, সেই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথাগত যুদ্ধে পক্ষ বিপক্ষ দল চিহ্নিত থাকে সাধারণত রাষ্ট্রীয় সীমানা বরাবর, কিন্তু এখন যে ধরনের লড়াই চলছে দেশের ভেতরেই, গোষ্ঠীতে গোষ্ঠীতে, দলে উপদলে, সেই সংঘাতের, বিশেষত মুসলিম বিশ্বে সেই সংঘাতের কারণ হিসেবে ওয়াহাবিবাদ এবং এর রাষ্ট্রীয় সমর্থক সৌদি আরবকে দায়ী করছেন ওয়াশিংটনস্থ সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইন সৌদি আরবিয়ার নির্বাহী পরিচালক ডক্টর আলী আলিয়ামি।
There was a very, very good, well-detailed article, long article in the New York Times, which was published actually on May 28th. About the Saudi role in turning Kosovo from a relaxed, socially relaxed...
Dr. Aliami বলছেন যে তিনি নিউ ইয়র্ক টাইমসে একটি চমৎকার সুলিখিত লেখা পড়েন, যেখানে একটি শান্তিপ্রিয়, সহজ সরল মুসলিম জনগোষ্ঠীর উগ্রবাদী সমাজে পরিণত হওয়ার পেছনে সৌদি ওয়াহাবিবাদের বিশাল ভূমিকা রয়েছে বলে ওই লেখায় উল্লেখ করা হয়। তিনি বলেন, সবচেয়ে বেশি সংখ্যক আইসিস সৃষ্টি হয়েছে সৌদি প্রভাবে, সৌদি অর্থে, সৌদি ইমামদের মাধ্যমে, আর এগুলো প্রমাণিত তথ্য। ডক্টর আলিয়ামি দাবি করছেন যে বর্তমান সৌদি বাদশাহ সুলেমান তাঁর কথায় উগ্রবাদী এবং সন্ত্রাসীদের সমর্থন করে থাকেন। তিনি বলেন, এটা কেবল তাঁর ধারণা নয়, এ সম্পর্কে তথ্য প্রমাণও রয়েছে। এ বিষয়ে তথ্য উপাত্ত দিয়েই ফরেন পলিসি পত্রিকা তাদের লেখা ছাপিয়েছে। তিনি বলেন, সৌদি সরকার, সৌদি অভিমত, তাদের সব মতবাদ ওয়াহাবিবাদকে কেন্দ্র করেই আবর্তিত। সেটা বিপজ্জনক এবং বিশেষ করে মুসলিমদের জন্যই সবচেয়ে বেশি বিপজ্জনক। তিনি বলেন, ওয়াহাবিবাদ কেবলমাত্র অমুসলিমদের প্রতি হুমকি নয়, সবচেয়ে বড় হুমকি খোদ মুসলমানদের জন্যে। ডক্টর আলিয়ামি বলেন যে ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুর রহমান ওয়াহেদ, যিনি একজন মুসলিম বুদ্ধিজীবী, তিনি বলেছিলেন যে ওয়াহাবিবাদকে পরাস্ত করার জন্যে মুসলিম ও অমুসলিমদের একতাবদ্ধ হতে হবে, কারণ এ হচ্ছে গোটা মানব সমাজের জন্য বড় রকমের হুমকি। আর তাঁর এসব কথাও পত্রপত্রিকায় প্রকাশিত। ডক্টর আলিয়ামি প্রসঙ্গত আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারদের কথা উল্লেখ করেন, যারা 2010 সালে বলেছিলেন যে ওয়াহাবিবাদ ইসলাম ও অমুসলিমদের জন্য বড় রকমের হুমকি। তাঁরাও একাত্ম হয়ে লড়াইয়ের আহ্বান জানান। যে প্রসঙ্গটি আমরা গোড়ায় বলছিলাম যে উগ্রবাদের বিস্তার ঘটেছে বৈদ্যুতিন মাধ্যমের মধ্য দিয়ে, সেই সঙ্গে এটাও বলা দরকার যে তরুণরা, যাদের মুক্তবুদ্ধি সম্পন্ন বিজ্ঞান মনস্ক হওয়ার কথা, তারাই ঝুঁকছে উগ্রবাদের দিকে। আর সেটা যে কেবল মাদ্রাসার বিদ্যার্থীদের জন্য প্রযোজ্য তা নয়, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এই প্রভাব থেকে মুক্ত নয়। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর সৈয়দ তানভীর নাসরিন বলছিলেন,
সেটা আমাদের জন্য খুব খুব দুর্ভাগ্যজনক যে তরুণদের মধ্যে যারা প্রযুক্তি, যারা সত্যি করে আপনি যেটা বললেন যে আমরা তো সর্বদাই অপেক্ষাকৃত তরুণতর প্রজন্মের দিকে তাকিয়ে থাকি প্রগতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদের মধ্যে আমরা যখন উগ্রবাদকে লক্ষ্য করছি, তাদের মধ্যে এই উগ্রবাদের প্রতি আসক্তি লক্ষ্য করছি, সেটা আমাদের জন্য সত্যিই খুব দুর্ভাগ্যজনক। এবং সেক্ষেত্রে মনে হয় যে বিভিন্ন ভাবে পারিবারিক পরিসরে, বন্ধুদের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শের মধ্যে, তারা যেভাবে কোথাও কোথাও এই আইডিওলজির সঙ্গে তাদের যে ইন্টারাকশন হচ্ছে এবং তার দ্বারা তারা যে প্রভাবিত হয়ে যাচ্ছেন নিতান্ত অল্প বয়সে বন্ধুদের মাধ্যমে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শের মাধ্যমে, সেগুলো হয়তো তাদের প্রভাবিত করছে। এবং শুধু তরুণরাই নয়, আমার কাছে আরো মনে হয় যে যে নারীদের আমরা একটা স্টিরিওটাইপে সর্বদা দেখতে অভ্যস্ত যে তারা স্বভাবতই কোমল, তারা স্বভাবতই স্নেহপ্রবণ, তাদের মধ্যেও অনেকের মধ্যে এই উগ্রবাদ লক্ষ্য করে আমরা সত্যিই বিস্মিত, আহত হচ্ছি।
এই পরিহাস কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যেমনটি কিছুক্ষণ আগে অধ্যাপক ওম প্রকাশ মিশ্র বলছিলেন যে রাজনৈতিক সংঘাত এবং ধর্মীয় দল উপদলের লড়াই একাত্ম হয়ে গেছে অনেক জায়গায়। এই যুদ্ধকে কেবলমাত্র আমরা মুসলিম ও অমুসলিমদের মতকার সংঘাত হিসেবে দেখতে পারি না, মুসলিম দেশগুলোর মধ্যেই দল উপদল নানান মতবাদের মধ্যে সংঘাত সংঘর্ষ চলছে। বৈশ্বিক এই চালচিত্র সম্পর্কে আলোকপাত করলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র।
এখন যদি আমরা সিরিয়ার দিকে তাকাই, যেটা একটা প্রায় 7 বছরের বেশি গৃহযুদ্ধ শুরু হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই ইসলামেরই বিভিন্ন রকম মতাবলম্বী মানুষরা, তারা এক অপরের সঙ্গে আর কি দ্বন্দ্বে যুক্ত রয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য রাষ্ট্র, এবং দেখা যাচ্ছে যে এমন কি সোভিয়েত ইউনিয়ন একটা পক্ষকে সমর্থন করছে, অন্য পক্ষকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সমর্থন করছে, আবার ইরান লেবানন তারা সিরিয়াকে সমর্থন করছে, আবার বেশ কিছু অন্যান্য রাষ্ট্র তারা অপোজিশনকে সমর্থন করছে। তো এইরকম যে ঘটনা বলি সেটা ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন আকারে আর কি সারা পৃথিবীরতে কম বেশি করে দেখা যাচ্ছে, কিন্তু পাশাপাশি উল্টো দিকটাও হচ্ছে যে বেশ কিছু দেশে যে রাজনৈতিক যে বিভিন্নতা ছিল বা আর্ম কনফ্লিক্ট ছিল সেগুলিও কিন্তু কমে যাচ্ছে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কলম্বিয়া মত একটি দেশ, আবার আফ্রিকার অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এথনিক পলিটিক্যাল কারণে আর অনেক ক্ষেত্রে সেটা মিশে যাচ্ছে আপনার রিলিজনের সঙ্গে, আর সেখানে আর কি অসুবিধার জায়গাগুলি দেখা যাচ্ছে। আর অতি অবশ্যই মেনশন করতে হবে আপনাকে আফগানিস্তানের কথা, মেনশন করতে হবে পাকিস্তানের বেশ কিছু ট্রাইবাল এলাকাগুলিতে সেক্টারিয়ান কনফ্লিক্টের কথা, এমনকি ভারতবর্ষের মতো উদারপন্থী গণতান্ত্রিক চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ যেখানে একটা সংবিধান সম্মত সরকার গত 70 বছর ধরে একটা ব্যবস্থা চলছে, সেখানেও নানা রকমের উগ্রবাদ সেটা সামনে আসছে। তো এর ফলে সারা পৃথিবীতেই অস্থিরতার জায়গা আছে, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে আজকে গোটা পৃথিবীর মানুষ তারাও তারা কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ তারা উগ্রবাদের বিরুদ্ধে তারা লড়াই করতে চান, তারা উগ্রবাদী চিন্তা ভাবনাকে পর্যুদস্ত করতে চান, তার ফলে উগ্রবাদ যেটা রয়েছে আবার তার রেসিস্টেন্স রয়েছে, রেসিস্টেন্স আগামী দিনে জয়ী হোক সেটাই নিশ্চয়ই শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা চাইবেন।
অধ্যাপক মিশ্র যেমনটি বলছিলেন যে উগ্রবাদীরা মাথা চাড়া দিয়ে উঠলেও বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ উগ্রবাদ বিরোধী, তারা হয়তো সবসময় সরব নন, তবু গেয়ে যান মানবতারই জয়গান। তাঁদের মানবতাবোধই আজকের বিশ্বের সবচাইতে বেশি শক্তির জায়গা। উগ্রবাদ উৎকণ্ঠা ও উত্তরণের আগামী পর্বে থাকবে আরও কিছু কথা, কিছু বিশ্লেষণ শোনার আমন্ত্রণ রইল।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জন সুলিভান সম্প্রতি বাগদাদ সফর শেষে বলেন, যুক্তরাষ্ট্র ইরাকের সঙ্গে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। মিস্টার সুলিভান ইরাকি জনগণ এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রতি সাধুবাদ ব্যক্ত করেন, যাদের অনেকেই আইসিসদের বিরুদ্ধে লড়াইয়ে এবং স্বদেশ ভূমিকে মুক্ত করতে জীবন দিয়েছেন। আইসিস জঙ্গি দল এবং তাদের মতাদর্শ ইরাকের জন্য সত্যিকার শত্রু হয়ে রয়েছে, এবং সেজন্যই ইরাকি জনগণ এবং কোয়ালিশন জোটের 74টি দেশ এই বিভীষিকা অপসারণে তাদের দৃষ্টি নিবদ্ধ করেছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুলিভান ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই ঐক্যই আইসিস এবং অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলির বিরুদ্ধে ইরাকের সর্বোত্তম হাতিয়ার। তিনি ইরাক সরকার এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে অব্যাহত সংলাপের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করেন। যুক্তরাষ্ট্র একটি কেন্দ্রীয় সমৃদ্ধশালী একতাবদ্ধ এবং গণতান্ত্রিক ইরাককে সমর্থন করে, যেখানে সকল ইরাকি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে। এমনি এক বিরল প্রতিশ্রুতির দৃষ্টান্ত পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের অর্থায়নে অংশীদারদের কর্মতৎপরতায়, যারা আনভার এবং নিনেভে প্রদেশ থেকে 42,000-এর বেশি বিস্ফোরক সামগ্রী সরিয়ে এক মহান দৃষ্টান্ত গড়েছেন। যুক্তরাষ্ট্র এছাড়াও 2014 সাল থেকে মানবিক সহায়তা বাবদ $170 কোটি সহায়তা প্রদান করেছে, মুখ্যত আইসিসদের অত্যাচারে গৃহহীন ইরাকি জনগণের মৌলিক চাহিদা মেটাতে। এই অর্থ ইউএনডিপি পরিচালিত স্থিতিশীলতা কার্যক্রমে দেয়া $19 কোটি সাহায্যের অতিরিক্ত, যে কার্যক্রম 30 লক্ষ ইরাকি জনগণকে ঘরে ফিরে আসতে সাহায্য করেছে। তবে সমগ্র দেশ জুড়ে টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরাককে অবশ্যই পুনর্গঠিত হতে হবে। সেই দীর্ঘস্থায়ী সাফল্য অর্জিত হতে পারে একমাত্র ব্যক্তিগত খাতে বিনিয়োগ এবং সমৃদ্ধি আনয়নের মাধ্যমে। তাই যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারি মাসে কুয়েতে অনুষ্ঠিতব্য পুনর্গঠন সম্মেলনের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র এছাড়াও ইরাকের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি 12 মে তারিখে যে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুলিভান বলেন, সমগ্র ইরাকি জনগণকে অবশ্যই মনে রাখতে হবে যে যে রাষ্ট্র তারা গড়েছেন, যার জন্য তারা লড়েছেন, সে রাষ্ট্র তাদের অধিকারকে সমুন্নত রাখবে। আমরা একত্রিত হয়ে আমাদের সরকার, আমাদের জনগণ সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থ হব এবং একটি সার্বভৌম, স্থিতিশীল, একতাবদ্ধ এবং গণতান্ত্রিক ইরাক গড়ব, যেখানে সকল ইরাকি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সারাকেব শহরের কাছে একটি রুশ যুদ্ধ বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি সিরিয়ান বিদ্রোহী গ্রুপ। যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার নিশ্চিত করে। তারা বলেছে বিমান চালক প্যারাশুটে মাটিতে নামার পর বিদ্রোহীরা তাকে হত্যা করে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বিমান চালক রাশিয়ায় তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট SU-25 জেট, যেটি বেশ নিচু দিয়ে উঠতে পারে, সেটি চালাচ্ছিল যখন বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বহু প্রত্যক্ষদর্শী বলেছেন বিমান চালক বিদ্রোহী যারা তাকে ধরতে চেষ্টা করে তাদের লক্ষ্য করে গুলি চালান এবং তখনই তিনি নিহত হন। তুরস্কের সামরিক বাহিনী থেকে বলা হয় সিরিয়ার উত্তরাঞ্চলে সিরিয়ান মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে তাদের অভিযানে শনিবার তাদের সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়। শনিবার 7 সৈনিক নিহত হন। আফরিন এলাকায় 5 সৈনিক প্রাণ হারায় যখন তাদের ট্যাঙ্কের ওপর হামলা চালানো হয়। তার আগে একই দিনে 2 সেনা নিহত হন। একজন নিহত হন যেখানে ট্যাঙ্কারের ওপর আক্রমণ হয় তারই কাছে, আরেকজন নিহত হন সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্তে। তুরস্ক বলেছে পাল্টা জবাবে তুর্কি যুদ্ধ বিমান যে এলাকা থেকে তাদের ট্যাঙ্কের ওপর আক্রমণ চালানো হয় সেই এলাকায় কুর্দি লক্ষ্যস্থলে হামলা চালায়। কর্মকর্তারা বলেছেন আমেরিকার দক্ষিণাঞ্চলের সাউথ ক্যারোলাইনা রাজ্যে রবিবার খুব ভোরে অ্যামট্রাক যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে এবং তাতে 2 প্রাণ হারায়, আহত হয় অন্তত 70 জন। কর্তৃপক্ষ বলেছে অ্যামট্রাক ট্রেনটি নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিল যখন ট্রেনটি সাউথ ক্যারোলাইনাতে কলম্বিয়ার কাছে অন্য ট্রেনে ধাক্কা লাগায় এবং লাইনচ্যুত হয়। অ্যামট্রাক কর্মকর্তারা বলছেন তাদের ট্রেনে 139 যাত্রী এবং 8 সদস্যের ক্রু ছিলেন। রবিবার চীন আমেরিকান সরকারের এক রিপোর্টের তীব্র সমালোচনা করে। চীন ওই রিপোর্টকে সম্ভাব্য পারমাণবিক প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করে এবং ওয়াশিংটনের প্রতি আমেরিকার পারমাণবিক সম্ভার হ্রাস করার আহ্বান জানায়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রেন গোকিয়াং এক সরকারি বিবৃতিতে বলেন চীন দৃঢ়ভাবে ওই রিপোর্টের বিরোধিতা করছে। শুক্রবার পেন্টাগন 2018 পারমাণবিক পশ্চের রিভিউ প্রকাশ করে। ওই রিপোর্টে পারমাণবিক আক্রমণ নিবৃত্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্র সম্ভার হাল নাগাদ করার আমেরিকান পরিকল্পনার রূপরেখা দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিম তটের একটি বসতি স্থাপনা আইনসম্মত করা হবে। সম্প্রতি সেখানে বসবাসকারী একজন ইহুদি ধর্মযাজককে যে হত্যা করা হয় তার জবাবে ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার তার মন্ত্রী পরিষদের এক বৈঠকে বলেন যে তার সরকার আজ হাওয়াত গিলাদের মর্যাদা বৈধ করবেন যাতে সেখানকার প্রতিদিনের জীবনযাত্রা স্বাভাবিক হয়। প্রধানমন্ত্রী বলেন যারা আমাদের দুর্বল করতে চায় তারা বিরাট একটা ভুল করেছে। অবৈধ বসতি স্থাপনা বৈধ করা হলে তারা সরকারের কাছ থেকে ভবন তৈরি করার অনুমোদনপত্র এবং বাজেট থেকে অর্থ পাবে। হাওয়াত গিলাদ পশ্চিম তটের অভ্যন্তরে অবস্থিত। 35 বয়স্ক রাবাই রাজিল শেভাকে হাওয়াত গিলাদে তার বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জাস্টিন দোয়েটস। যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.